বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 5 জানুয়ারি, 21 পৌষ এবং ফার্সি 16 দেই। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন বিগত 2020 সালে মধ্যপ্রাচ্যে সহিংসতা ও হত্যাকাণ্ডের খতিয়ান এবং বাংলাদেশে করোনা ভ্যাকসিনের জন্য একনেকে 4,314 কোটির বেশি টাকা অনুমোদনের বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরানের পণ্য সামগ্রী শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে শুরু হয়েছে অ্যাটাক ড্রোনের বৃহত্তম মহড়া, ধ্বংস করা হচ্ছে কল্পিত শত্রুদের বিভিন্ন অবস্থান। বিষমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হচ্ছে প্রতি ঘণ্টায় প্রায় 20 গ্রাম, বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান। বাংলাদেশের গত 3টি সংসদ নির্বাচনে বিদেশি ষড়যন্ত্র ছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এবং পশ্চিমবঙ্গ থেকে রেশনের চাল ও গম বাংলাদেশে পাচার হচ্ছে বলে দাবি বিজেপির সিবিআই তদন্তের আশ্বাস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ থেকে অ্যাটাক ড্রোনের বৃহত্তম মহড়া শুরু করেছে। সেমনান প্রদেশে এই মহড়া চলছে, শত শত ড্রোন এতে অংশ নিচ্ছে। ইরানের সেনাবাহিনীর ডেপুটি চিফ অব অপারেশনস রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মাহমুদ মুসাবি বলেছেন, চালকবিহীন বিমান বা ড্রোন শক্তির ক্ষেত্রে ইরান অত্যন্ত অগ্রগামী একটি দেশ। তিনি আরো বলেন, বিশাল এই মহড়ায় সেনাবাহিনীর বিমান, নৌ ও পদাতিক ইউনিটের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ইউনিট অংশ নিচ্ছে। এই মহড়ায় শত্রুর কল্পিত লক্ষ্যবস্তু শনাক্তের পর বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তা ধ্বংস করা হচ্ছে। একই সঙ্গে আত্মঘাতী ড্রোনের সাহায্যে শত্রুকে ঘায়েল করার প্রশিক্ষণও চলছে। তিনি আরো বলেন, এই মহড়ার অংশ হিসেবে দক্ষিণের পানিসীমায় নৌযানের উপর দিয়ে ড্রোন উড়ানোর পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার অনুশীলন চলছে। দেশের অন্যান্য এলাকাতেও একই ধরনের ড্রোনের সাহায্যে মহড়া চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন, বিষমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে মাত্র 24 ঘণ্টা সময় লেগেছে এবং এখন প্রতি ঘণ্টায় 17 থেকে 20 গ্রাম ইউরেনিয়াম উৎপাদন হচ্ছে। ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদের শাহাদাতের চেহলাম উপলক্ষে আজ তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ইরানের সংসদে সম্প্রতি যে আইন পাশ হয়েছে তার ভিত্তিতে বিষমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে। আলী আকবর সালেহি আরো বলেন, প্রেসিডেন্টের নির্দেশে অর্থ সংকুলনের পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর সঙ্গে সম্পর্কিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সমৃদ্ধকরণ শুরু হয়েছে এবং উৎপাদন এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। সালেহি আরো বলেন, তেহরানের গবেষণার চুল্লিতে আগামী 5 বছরে যে পরিমাণ ইউরেনিয়াম প্রয়োজন হবে তা আমাদের রয়েছে। এখন বিষমাত্রায় যে সমৃদ্ধকরণ হচ্ছে তা মজুত করা হবে। ইরান সরকার গতকাল ফোর্দ পরমাণু স্থাপনায় বিষমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরুর কথা ঘোষণা করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ আমেরিকার হাতে জেনারেল কাসিম সুলাইমানির হত্যাকাণ্ডকে সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং ইরাক ও ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, আন্তঃসংসদীয় ইউনিয়নের প্রধান এবং বেশ কিছু দেশের সংসদ স্পিকারের কাছে লেখা এক চিঠিতে এ মন্তব্য করেন। কলিবফ বলেন, মার্কিন সরকার 2020 সালের 3 জানুয়ারি ইরানের বীর সেনানী লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে ইরাকের রাজধানী বাগদাদের একটি বেসামরিক এলাকায় সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করেছে। ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে শহীদ সুলাইমানি দেশটি সফরে গিয়েছিলেন উল্লেখ করে কলিবফ তার চিঠিতে বলেন, ইরানের এই শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা বিগত বৎসরগুলোতে সামরিক উপদেষ্টা হিসেবে ইরাকের সেনাবাহিনীকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে পরামর্শ দেওয়ার গুরুত্বপূর্ণ কাজ করে আসছিলেন। জেনারেল সুলাইমানির হত্যাকাণ্ডকে জাতিসংঘ ঘোষণা এবং আন্তর্জাতিক কনভেনশনগুলোর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন ইরানের এই স্পিকার। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিরুদ্ধে 253 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে গত 1 বৎসরে 974 বার অভিযান চালানো হয়েছে। ইয়েমেনের বেসামরিক লোকজনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও তাদের অনুগত ভাড়াটে বাহিনীর বর্বরতার জবাবে এসব হামলা চালানো হয়। গতকাল রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এসব তথ্য জানান। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি জোটের সেনা এবং তাদের ভাড়াটে বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনের ভেতরে হামলা চালিয়েছে 178 বার আর সৌদি আরবের গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে 75 বার। জেনারেল সারি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তার মধ্যে 30টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, 7টি দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 6টি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া আরও 1 ডজন বিভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে এগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য দেননি জেনারেল সারি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা ভাস্কর্য ইস্যু নিয়ে ছিনিমিনি খেলছেন তারা ভুল করছেন। সংস্কৃতি মানা বাঙালি কখনো ভাস্কর্য ভাঙচুর করতে পারে না, এটি চিহ্নিত ষড়যন্ত্রকারীদেরই অপপ্রয়াস। আজ দুপুরে ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভাস্কর্য ইস্যু নিয়ে ছিনিমিনি খেলছেন তারা ভুল করছেন। ভাস্কর্য কেন এটা তাদের বুঝতে হবে। অনেক মুসলিম নেতাদের ভাস্কর্য পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম যেন ইতিহাস চিনতে পারে, হৃদয় ধারণ করতে পারে, এজন্য ভাস্কর্য স্থাপন করা হয়। আমি মনে করি এটা নিয়ে শিগগিরই ভুল বোঝাবুঝির অবসান হবে। ভাস্কর্য পূজার জিনিস নয়, এটি স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার বিষয়, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বাংলাদেশের 9ম, 10ম ও 11ম জাতীয় সংসদ নির্বাচন দেশি বিদেশির গভীর ষড়যন্ত্রের নির্বাচন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগ নাগরিক স্বাধীনতার গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিএনপি অভিযোগ করেছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালের 9ম এবং 2014 সালের 10ম ও 2018 সালের 11ম একতরফা জাতীয় নির্বাচন সবই দেশি বিদেশি গভীর চক্রান্তের নির্বাচন ছিল। আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ সময় আওয়ামী লীগ গণতন্ত্রের সকল দরজা জানলা বন্ধ করে দিয়েছে। 2014 সালের আজকের দিনে আয়োজিত দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, সারা দেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা বিতর্কিত প্রতারণামূলক হাস্যকর এবং শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসনমূলক একদলীয় পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তিনি উল্লেখ করেন, 5 জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ 73 সালের 7ই মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিজেদের কলঙ্কিত রেকর্ডকেও ভেঙে ফেলেছে। ওই নির্বাচনেও আওয়ামী লীগ জনগণের উপরে বিশ্বাস রাখতে পারেনি, তাদের সন্ত্রাস ভোট ডাকাতি কারচুপির আশ্রয় নিতে হয়েছিল। দেশের ইতিহাসে দেখা যায় আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। বিএনপির এই নেতা আরো বলেন, ঘৃণ্য কালিমালিপ্ত পথ ধরে 2018 সালের 11th জাতীয় সংসদ নির্বাচনেও ভোটারদেরকে পরিত্যাগ করা হয়েছে। বাস্তবিক অর্থে নির্বাচন কমিশন, সরকার ও আওয়ামী লীগ তাদের নির্বাচনী অপকর্মের মাধ্যমে রাষ্ট্রের প্রধান মালিক জনগণকেই পরাজিত করেছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, কারো ভোটার কার্ড থাকলে তিনি নাগরিক, নতুন করে নাগরিকত্ব নেয়ার প্রয়োজন নেই। তিনি আজ তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলনে একথা বলেন। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁ কেন্দ্রের বিজেপি এমপি শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে বলেন, ওদের সঙ্গে থেকে কোনো কাজ হবে না, ওরা ভাওতাবাজ, ওরা মিথ্যা কথা বলে, ওরা প্রবঞ্চক, ওরা ধাপ্পাবাজ। যদি কাজ করতে চান আমাদের প্ল্যাটফর্মে চলে আসুন, আমাদের প্ল্যাটফর্মে এসে কাজ করুন। তিনি বলেন, নাগরিকত্বের প্রমাণের দরকার নেই, ভোটার কার্ড থাকলেই ওই ব্যক্তি নাগরিক হিসেবে চিহ্নিত হবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে রেশনের চাল গম বাংলাদেশে পাচার হচ্ছে, ভবিষ্যতে সিবিআই তদন্ত হবে। আজ এক জনসমাবেশে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে রেশনের চাল গম বাংলাদেশে পাচার হচ্ছে, রাজ্যে আমরা ক্ষমতায় এলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্ত হবে। তিনি আজ মঙ্গলবার বর্ধমানের ভাতারে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ ওই বিষয়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতা কর্মীদের টার্গেট করে বলেন, লকডাউনে রেশনের সামগ্রী সবটা পাননি, দিদির ভাইরা অর্ধেক মেরে দিয়েছে। এ প্রসঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, বলছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। গরিব মানুষের টাকা খেয়ে, গরিব মানুষের রেশন খেয়ে হজম করতে দেব না, তাদেরকে জেলের ভাত খেতে হবে বলেও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি হুঁশিয়ারি দিয়েছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সৌদি আরব প্রতিবেশী কাতারকে তার স্থল সীমান্ত খুলে দিয়েছে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এছাড়া আকাশ ও সমুদ্র সীমান্ত পথও খুলে দিতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি আরব আজ পারস্য উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তার আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসের আল সাবা গতকাল কুয়েত টিভি চ্যানেলকে বলেন, ভূমি, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিতে কাতারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব। 3.5 বছর পর সৌদি আরব কাতারকে তার সীমান্ত খুলে দিল। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করার প্রেক্ষাপটে সব পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং আজ সংবাদ ব্রিফিংয়ে বলেন, পরমাণু ইস্যুতে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এমন যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে। তিনি বলেন, ইরানের পরমাণু ইস্যুটি অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর বিষয়, সেজন্য এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ না থাকে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম এশিয়ায় 2020 সালের ঘটনাবলীর দিকে নজর দিলে দেখা যাবে গেল বছরটি এ অঞ্চলের মানুষের জন্য বিপর্যয় ডেকে এনেছিল। সহিংসতায় এ অঞ্চলের বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। নানা পরিসংখ্যান থেকে এই চিত্র ফুটে উঠেছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইংরেজি আরেকটি বছর অতিক্রান্ত হল। পশ্চিম এশিয়ায় 2020 সালের ঘটনাবলীর দিকে নজর দিলে দেখা যাবে গেল বছরটি এ অঞ্চলের মানুষের জন্য বিপর্যয় ডেকে এনেছিল। বিশ্বের অন্য অঞ্চলের মতো পশ্চিম এশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া সহিংসতায় এ অঞ্চলের বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। বিভিন্ন পরিসংখ্যান থেকে এই চিত্র ফুটে উঠেছে। ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহি সারি বলেছেন, 13টি প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট 8,888 বারের বেশি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে 410 বার ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় শত শত নিরীহ মানুষ হতাহত হওয়া ছাড়াও বহু অবকাঠামো ধ্বংস হয়েছে। ইসরায়েলের একটি গবেষণা কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর তাদের হামলায় 7টি শিশুসহ 23 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এদিকে গত বছর 4 আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে প্রায় 200 ব্যক্তি নিহত এবং 7,000-এর বেশি মানুষ আহত হয়। ইরাকে গত বছর সরকার বিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 400-এর বেশি মানুষ নিহত এবং 7,000 মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে। সিরিয়ায়ও বিক্ষিপ্ত সহিংসতা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। তবে সেদেশে মৃতের সঠিক পরিসংখ্যান জানা না গেলেও ধারণা করা হচ্ছে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে গত বছর। ইংরেজি গত বছর মধ্যপ্রাচ্যে এত বেশি সংখ্যক মানুষ হতাহত হওয়া ছাড়াও আর্থিক দিক দিয়েও ওই অঞ্চলের দেশগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এসব সহিংসতা ও আগ্রাসনে ইয়েমেন, লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক মানুষজনের বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে, বহু মানুষ বেকার হয়ে পড়েছে। বাস্তবতা হচ্ছে সহিংসতা, আগ্রাসন, নৈরাজ্য ও নিরাপত্তাহীনতার সবচেয়ে বড় কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের উপস্থিতি। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে দখলদার ইসরায়েলের নিরাপত্তা রক্ষার স্বার্থে আরব দেশগুলোর অভ্যন্তরে যুদ্ধ সহিংসতা ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে যেসব দেশ ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোকে সহযোগিতা করছে তাদেরকে প্রধান টার্গেট করেছে আমেরিকা। এ অঞ্চল যত বেশি অস্থির থাকবে তত বেশি ইসরায়েলের লাভ। এই কঠিন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরান ও এ অঞ্চলের প্রতিরোধ সংগঠনগুলো।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের আওতায় করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহের জন্য একনেকে 4,314 কোটি টাকারও বেশি অনুমোদন দিয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরো বীরজন। এখন পর্যন্ত প্রাণহানি দাঁড়িয়েছে ৭৬৭০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৮%। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫,১৭,৯২০ জন আর নতুন ৯৪৪ জন সহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৬২,৪৫৯ জন। এদিকে বাংলাদেশে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের আওতায় করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহের জন্য মোট ৪,৩১৪,৫৯,১৭,০০০ টাকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক। সভায় সিদ্ধান্ত হয়েছে চলতি বছরের জুন পর্যন্ত ভ্যাকসিন কিনতে ৩,৩০ কোটি টাকা খরচ করা হবে এবং বরাদ্দের বাকি অর্থ পর্যায়ক্রমে খরচ হবে। কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোর্শেদ জামান বলেছেন, অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার কোভিড টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক গতকাল সন্ধ্যায় জরুরি ভিত্তিতে ব্যবহারের সাময়িক অনুমোদন দিয়েছেন। ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশে ব্যবহারের অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে তাদের টিকা সরবরাহ করা হবে। সেরাম ইনস্টিটিউট ধাপে ধাপে ৩ কোটি ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করার জন্য অঙ্গীকার করেছে। ওদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজ বলেছেন, করোনায় যে টিকা তা ভারত পাচ্ছে ২ ডলারে আর বাংলাদেশ পাবে ১.৫ ডলারে। তাহলে বাড়তি টাকাটা কে নিয়ে যাচ্ছে? আজকের টিকার জন্য প্রথম ধাপে যে ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ, এর চেয়ে কম টাকায় যদি পৃথিবীর শ্রেষ্ঠ ১০ বিজ্ঞানীকে ১ কোটি টাকা মাসিক বেতনে আনা হতো তাহলেও দেশের ১২০ কোটি টাকা খরচ হতো। এখানে অনেক বেশি বিজ্ঞানী তৈরি হতে পারত। নিশ্চিতভাবেই বলা যায় দেশেই এক বছরের মধ্যে টিকা তৈরি করা সম্ভব হতো। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এমন মন্তব্য করেন। তিনি বলেন, আজকে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে যদি ৫০ কোটি টাকা ভর্তুকিও দেয়া হতো তবে তারাও দেশি বিজ্ঞানীদের দিয়ে কাজ করাতে পারতেন। এছাড়া আরও প্রতিষ্ঠান রয়েছে, তাহলে আজকে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে টিকা আবিষ্কার হতে পারত। তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন রপ্তানির বিষয়ে খোলাসা করেছে ভারত। দেশটি জানিয়েছে, বাংলাদেশে করোনা ভ্যাকসিন সরবরাহ করতে ভারতের সর্বোচ্চ নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। দর্পণ।
শ্রোতাবন্ধুরা, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানির শাহাদাতের এক বছর অতিক্রান্ত হয়েছে। তাঁর শাহাদাতের পর গত এক বছরে মধ্যপ্রাচ্য এলাকায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ অঞ্চলে সুলাইমানির শাহাদাতের প্রভাব সম্পর্কে বিশেষ আলোচনা তুলে ধরার চেষ্টা করব। পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন। জেনারেল কাসেম সুলাইমানি শহীদ হওয়ার পর পশ্চিম এশিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন এসেছে তা হচ্ছে এ অঞ্চলের ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলো আরও বেশি সংঘবদ্ধ ও শক্তিশালী হয়েছে। ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো রাজনৈতিক ও সামরিক উভয় দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। তারা এখন ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেনারেল সুলাইমানি শহীদ হওয়ার পরপরই ইরাকের পার্লামেন্ট গত বছর ৫ জানুয়ারি সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে প্রস্তাব পাশ করে। এরপর থেকে ইরাকে মার্কিন সেনারা একের পর এক হুমকির সম্মুখীন হচ্ছে। মার্কিন ড্রোন হামলায় জেনারেল সুলাইমানি শহীদ হওয়ার পর ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের হামলা আগের চেয়ে বেড়েছে। মার্কিন কর্মকর্তারা ভেবেছিলেন প্রতিরোধ যোদ্ধাদের নেতাদের হত্যা করে ইরাকে তাদের সেনাদের রক্ষা করতে পারবেন, কিন্তু তারা ইরাকে অনেকগুলো সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
প্রথম পদক্ষেপ হিসেবে মার্কিন সেনারা গত মার্চ মাসে আল আনবার প্রদেশে তাদের সামরিক ঘাঁটি বন্ধ করে দিয়ে সেখানকার দায়িত্ব ইরাকি সেনাবাহিনীর হাতে ন্যস্ত করে। এরপর নেইনাভা প্রদেশের মসুলে অবস্থিত আল কিয়ারে সামরিক ঘাঁটিও বন্ধ করে দিতে বাধ্য হয় মার্কিন সরকার। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে অবস্থিত মার্কিন ঘাঁটিও বন্ধ করে দেয় তারা। এছাড়া আল আনবার প্রদেশের হাভানিয়ে সামরিক ঘাঁটিও বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে মার্কিন কর্মকর্তারা ইরাক থেকে তাদের সব সৈন্য প্রত্যাহার করে নেওয়ার কথা বললেও বাস্তবতা হচ্ছে ঘাঁটি বন্ধ করে দিয়ে সেই সব সেনা ও অস্ত্রশস্ত্র আইন আল আসাদ, আল হারির ও আরবিলের মতো বড় বড় সামরিক ঘাঁটিতে স্থানান্তর করেছে মার্কিন সরকার। এখন তারা দাবি করছে করোনা মহামারী বিস্তারের কারণে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে না।
ধারণা করা হচ্ছে ইরাকে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটি বন্ধ করে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে জেনারেল সোলাইমানি ও ইরাকের হাশদাশাবির উপপ্রধান আবু মাহদি আল মহন্দেসকে শহীদ করার পর মার্কিন সেনাদের বিরুদ্ধে হুমকি বহুগুণে বেড়েছে। প্রকৃতপক্ষে জেনারেল সোলাইমানির শাহাদাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে পশ্চিম এশিয়ায় মার্কিন অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং এ অঞ্চলের জনমনে ওয়াশিংটন বিরোধী ক্ষোভ ও ঘৃণা আগের চেয়ে বহুগুণে বেড়েছে। শুধু ইরাক নয়, বরং সমগ্র পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সেনাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং যুক্তরাষ্ট্র কার্যত এ অঞ্চলে কোণঠাসা হয়ে পড়েছে। উদাহরণ হিসেবে গত বছরের ২৪ জানুয়ারিতে ইরাকের লাখ লাখ মানুষের মার্কিন বিরোধী বিক্ষোভের কথা উল্লেখ করা যায়। শুধু যে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি উঠেছে তাই নয়, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ এবং সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলোও সমগ্র পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়েছে এবং সে অনুযায়ী তারা তৎপরতা শুরু করেছে। এটা জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের একটি বড় প্রভাব।
জেনারেল সোলাইমানের শাহাদাতের আরেকটি বড় প্রভাব হচ্ছে এ অঞ্চলের দেশগুলোতে বেসরকারিভাবে প্রতিরোধ শক্তিগুলো সংগঠিত হচ্ছে। তিনি শহীদ হওয়ার আগে কখনো এরকম অবস্থা ছিল না। এ অঞ্চলের ইসরায়েল ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর শত্রুরা ভেবেছিল জেনারেল সোলাইমানি যদি না থাকে তাহলে সহজেই তারা এ অঞ্চলে প্রভাব বিস্তার এবং নিজেদের নীল নকশা বাস্তবায়ন করতে পারবে। শত্রুদের সবচেয়ে বড় টার্গেট ছিল ইরাক ও লেবাননের প্রতিরোধ শক্তিকে দুর্বল করা। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাকের প্রতিরোধ শক্তিকে দুর্বল করার জন্য এ পর্যন্ত সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। এমনকি মার্কিনপন্থী আদনান আল জাররাফির মতো ব্যক্তিকে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল তারা, কিন্তু ইরাকের সংগ্রামী প্রতিরোধ সংগঠনগুলোর বাধার কারণে ওই ষড়যন্ত্র ভেস্তে যায়। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর দৃষ্টিতে বর্তমান প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি যদিও ততটা উপযুক্ত নন, কিন্তু তিনি আদনান আল জাররাফের মতো কঠোরভাবে প্রতিরোধ সংগঠনগুলোর বিরোধী নন।
কারণ মোস্তফা আল কাজিমি এটা ভালো করেই জানেন, তাকে ক্ষমতায় থাকতে হলে প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। এছাড়া আগামী জুনে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় প্রতিরোধ শক্তিগুলোর বিরোধী যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের কয়েকটি আরব মিত্রদেশ লেবাননের সাদ আল হারিরিকে আবারও ক্ষমতায় বসাতে সক্ষম হলেও চার মাস পেরিয়ে গেলেও এখনও তিনি মন্ত্রিসভা গঠন করতে পারেননি। কারণ পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলোর সমর্থন নিয়ে সাদ আল হারিরি লেবাননের প্রশাসন ও রাজনৈতিক কাঠামো থেকে জনপ্রিয় সংগঠন হিজবুল্লার অবস্থান ও প্রভাব দুর্বল করার চেষ্টা করছেন, যদিও এখন পর্যন্ত সেই কাজে তিনি সফল হননি।
জেনারেল সুলাইমানির শাহাদাতের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে পশ্চিম এশিয়ার নিয়ন্ত্রণ ক্রমেই ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোর হাতে চলে যাচ্ছে। যদিও কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলে তাদের কোণঠাসা অবস্থা থেকে বের করে আনার চেষ্টা করছে, কিন্তু এক্ষেত্রে বড় বাধা হয়ে আছে প্রতিরোধ সংগঠনগুলো। সুলাইমানির শাহাদাতের পর কয়েকটি আরব সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও এ অঞ্চলের জনমত প্রচণ্ডভাবে ইসরায়েল বিরোধী হয়ে উঠেছে। আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এ অঞ্চলে ইরান ও তার মিত্রদের উপর চাপ সৃষ্টি করা। বাস্তবতা হচ্ছে এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলো এমন এক অবস্থানে রয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, কারণ প্রতিরোধ শক্তিগুলো পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রয়োজন মনে করলে তারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের উপর আঘাত হানতে সক্ষম। ইয়েমেন যুদ্ধে এই বিষয়টি প্রমাণিত হয়েছে। ইয়েমেনের যোদ্ধারা সৌদি আগ্রাসনের জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটির গভীরে হামলা চালাচ্ছে।
যাই হোক, জেনারেল সোলাইমানি শহীদ হওয়ার পর পশ্চিম এশিয়া নতুন যুগে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের আপোষকামী সরকারগুলোর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের মুখোমুখি অবস্থানই এর প্রমাণ। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইসরায়েলের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। এদিকে দখলদার ইসরায়েল ও রাজতন্ত্র শাসিত আরব সরকারগুলো অভ্যন্তরীণভাবে চরম রাজনৈতিক সংকট ও অচলাবস্থার সম্মুখীন হওয়ায় প্রতিরোধ সংগঠনগুলোর অবস্থান ক্রমেই জোরদার হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, মধ্যপ্রাচ্যে জেনারেল সোলাইমানির শাহাদাতের প্রভাব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 5 জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পিকে হালদারের মা সহ 25 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দৈনিক ইত্তেফাক। দেশের ইতিহাসে অপ্রদর্শিত অর্থ বৈধ করার রেকর্ড কালের কণ্ঠ। প্রথম আলো, ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান শীঘ্রই, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক যুগান্তরের শিরোনাম, এটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়, ওবায়দুল কাদের। বাজার নিয়ন্ত্রণে 1,00,000 টন চাল আমদানির অনুমতি বাংলাদেশ প্রতিদিন। কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ চান ইমরান খান, দৈনিক মানবজমিন। ট্রাম্পের অপরাধের তদন্ত করতে FBI কে চিঠি, দৈনিক সমকাল। ভারতের শিরোনাম, বৈঠক শেষে ফের নতুন দিন ধার্য, কৃষক কেন্দ্র আলোচনায় অধরা রফা সূত্র, দৈনিক সংবাদ প্রতিদিন। উই পোকাদের তাড়ান, লক্ষ্মীর পাশে দাঁড়িয়ে দলকে বৈশালী আনন্দবাজার পত্রিকা। মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মী রতন শুক্লা, কেন? এটি দৈনিক আজকালের শিরোনাম।
শ্রোতা বন্ধুরা, এবারে কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের খবর, এটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়, বলেছেন ওবায়দুল কাদের। এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, 10 জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনে বিএনপি ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঐতিহাসিক 10 জানুয়ারি আমাদের মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের অনন্য মাইলফলক। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত 10 জানুয়ারিতে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগ গত এক যুগ জোর করে ক্ষমতায় থেকে প্রতিটি নির্বাচনে ভোট ডাকাতির উৎসব করে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় প্রশাসনের নির্বাচন থেকে শুরু করে পেশাজীবী সংগঠনের ভোটেও ক্ষমতাসীনরা ভোটারবিহীন নির্বাচনের ভাইরাস সংক্রমিত করেছে।
পোশাক শিল্পে 43% নারী অপুষ্টির শিকার, এটি দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশের বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকদের বড় অংশ অপুষ্টির শিকার। শুধু তৈরি পোশাক শিল্পেই কর্মরতদের মধ্যে শতকরা 43% নারী অপুষ্টিতে ভুগছেন। অপুষ্টির কারণে শ্রমিকের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা 20% পর্যন্ত কমে যেতে পারে। এই প্রেক্ষাপটে সরকারের রূপকল্প 2021 ও 2041 বাস্তবায়ন এবং টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে শ্রমিকের নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি।
ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান শীঘ্রই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক প্রথম আলোর এশিয়র নামের খবরে লেখা হয়েছে, ভাস্কর্য রক্ষার দায়িত্ব দেশের জনগণ সরকার সবার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এদেশের জনগণ অনেক সংস্কৃতি মোনা, কোনোদিন কোনো ভাস্কর্য ভাঙেনি। এগুলো ষড়যন্ত্র, তারা চিহ্নিত ষড়যন্ত্রকারী, তাদেরই একটা অপপ্রয়াস। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে তারা ভুল করছে। ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শীঘ্রই হবে। তিনি বলেন, যারা ভাঙচুর করেছে তাদের সবাইকে আটক করা হয়েছে।
ভ্যাকসিন রপ্তানির আশ্বাস দিলেন ভারতীয় হাইকমিশনার। দৈনিক ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে করোনার ভ্যাকসিন সরবরাহ করবে ভারত। এ বিষয়ে পুনরায় আশ্বস্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এর মধ্য দিয়ে সব ধরনের বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন ভারতীয় হাইকমিশনার। আর স্বাস্থ্য সচিব বলেছেন, করোনা ভ্যাকসিন পেতে আমাদের দেরি হবে না। এদিকে প্রকল্পের আওতায় করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহের জন্য মোট 4,314,49,17,000 টাকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বৈঠক শেষে ফের নতুন বৈঠকের দিন ধার্য, কৃষক কেন্দ্র আলোচনায় অধরা রফা সূত্র। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, ফের নিষ্ফলা কেন্দ্রের সঙ্গে কৃষকদের বৈঠক। সাত দফার আলোচনা শেষেও বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করতে নারাজ কেন্দ্র। একইভাবে নিজের অবস্থান থেকেও সরতে নারাজ প্রতিবাদী চাষিরা। ফলে ফের জানুয়ারি মাসের 8 তারিখ বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, কৃষকদের সঙ্গে রাজনীতি নয়, কেন্দ্রের কৃষি প্রকল্প রাজ্যে চালুর অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উইপোকাদের তাড়ান, লক্ষ্মীর পাশে দাঁড়িয়ে দলকে বৈশালী, এটি দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, লক্ষ্মীরতন শুক্ল দল ছাড়ায় ক্ষুব্ধ বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। লক্ষ্মীকে দলের কাজ করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ তুলে কার্যত লক্ষ্মীর পাশেই দাঁড়িয়েছেন বৈশালী। একই সঙ্গে তার অভিযোগ, তৃণমূলেরই কিছু লোকই বিরোধিতা করছেন। ভিতরে ভিতরে উইপোকার মতো অনেকে তৃণমূলের ক্ষতি করছে বলে কার্যত দলের একাংশের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। লক্ষ্মীর দল ছাড়ায় তৃণমূলের ক্ষতি হবে বলেও মনে করেন বৈশালী।
নতুন সংসদ ভবন নির্মাণের পক্ষেই সুপ্রিম রায়, স্বস্তিতে মোদি সরকার। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বিরোধীদের দাবি নস্যাৎ করে নয়া সংসদ ভবন নির্মাণের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্নের প্রকল্প সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টকে সবুজ সংকেত দেয় শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ। এদিনের রায় রীতিমতো স্বস্তি পেয়েছে মোদী সরকার। গোড়া থেকেই নয়া সংসদ ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। প্রশ্ন উঠেছে, করোনা সংকটের মধ্যে নয়া ভবন নির্মাণ কতটা জরুরি এবং যুক্তিসঙ্গত। এহেন বিপুল নির্মাণে পরিবেশ দূষণ ও জমির ব্যবহারে পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই প্রশ্ন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। শেষমেশ মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এদিন সেই মামলার রায় দিল দেশের শীর্ষ আদালত, তবে বাকি দুই বিচারপতির সঙ্গে একমত হতে পারেননি বিচারপতি সঞ্জীব খান্না। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রান্তিক আজনে রয়েছে ইরানের পণ্য সামগ্রী।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলে স্থলে ক্ষেত খামারে বাগ বাগিচায় কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র পণ্য সামগ্রী। এর পাশাপাশি খনি থেকেও আহরিত হয় বিভিন্ন সামগ্রী। ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়েও তৈরি করা হয় বিভিন্ন রকম শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত কয়েকটি আসরে আমরা ইরানের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজ থেকে আমরা ইরানের আরও একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ তেল শিল্প নিয়ে কথা বলার চেষ্টা করব।
ইরানে 15,000 কোটি ব্যারেলেরও বেশি তেল রয়েছে বলে এখন পর্যন্ত আবিষ্কৃত খনিগুলোর পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের তেল মজুদের যেই পরিমাণ তথ্যপঞ্জিতে প্রমাণিত তার প্রায় 10% রয়েছে ইরানে। সুতরাং তেল মজুদের ক্ষেত্রে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এখন ইরান। বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নের চালিকা শক্তি হিসেবে তরল জ্বালানি মানে তেলের একটি বিশেষ স্থান রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক ও শিল্প বিকাশের তীব্রতা ও দ্রুততার বিষয়টি মূলত জ্বালানি খরচের মাত্রা ও স্তরের সাথে ব্যাপকভাবে সম্পর্কিত। গ্লোবাল এনার্জি পোর্টফোলিওতে এই বাস্তবতারই প্রতিফলন ঘটে যে এই পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করার জন্য ব্যাপক চেষ্টা প্রচেষ্টা চালানো সত্ত্বেও তেল এবং গ্যাসই এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি শক্তি। তো এই নিয়ে আমরা আজকের আসরে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
এক্সন মোবিল নামে বিখ্যাত যে কোম্পানিটি রয়েছে, ওই কোম্পানি তার 2017 সালের এনার্জি আউটলুক প্রতিবেদনে ঘোষণা করেছে যে 2040 সাল পর্যন্ত বিশ্বের জ্বালানি শক্তি নিশ্চিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে থাকবে এই তেল। এই তেল বিশ্বের মোট জ্বালানি চাহিদার শতকরা 32% নিশ্চিত ও সরবরাহ করে থাকে। তেল একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পণ্য। শিল্প কল কারখানাগুলোকে সক্রিয় রাখা এবং এগুলোর তৎপরতার জন্য, এমনকি নতুন নতুন শিল্প কল কারখানা তৈরি করা ও প্রতিষ্ঠিত শিল্পগুলোর উৎপাদন উন্নয়ন ও বিকাশ আরও বৃদ্ধি করার ক্ষেত্রে এই খনিজ তরলটি অগ্রণী ভূমিকা পালন করে।
ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপির মতে 2016 সালের শেষে বিশ্বের তেলের মজুদ ছিল 1,70,000 কোটি ব্যারেলেরও বেশি। বিশ্বের এই তেলের মজুদের প্রায় অর্ধেকই পশ্চিম এশীয় অঞ্চলে অবস্থিত। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে 15,000 কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুদ রয়েছে ইরানে। তার মানে দাঁড়ায় বিশ্বব্যাপী তেলের যে পরিমাণ মজুদ রয়েছে তার শতকরা প্রায় 10 ভাগের বেশি মজুদ রয়েছে ইরানে। তেল মজুদের ক্ষেত্রে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইরান। এ নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব খানিক মিউজিক বিরতির পর। ফিরে আসার পরও আপনাদের সঙ্গ পাব যথারীতি, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানের আজকের আয়োজনে। বিরতির আগে বলছিলাম তেল মজুদের ক্ষেত্রে ইরানের অবস্থানের কথা। ইরানে 170টিরও বেশি উন্নত তেল ও গ্যাস ক্ষেত্র রয়েছে। এর মধ্যে 120টি তেল ক্ষেত্র এবং 50টি হল গ্যাস ক্ষেত্র। এছাড়াও রয়েছে 170টিরও বেশি উন্নত মানের এবং আধুনিক তেল ভাণ্ডার। এসব তেল এবং গ্যাস ক্ষেত্র থাকার কারণে বিশ্বে ইরানের বিশেষ মর্যাদা ও স্থান রয়েছে। যদিও ইরানে 200টিরও বেশি তেল ও গ্যাসের ভাণ্ডার থেকে তেল উৎপাদন ও বিকাশের কাজ শুরু হয়নি। ইরানের অপরিশোধিত তেলের মজুদের প্রায় 70 ভাগই সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন স্থানে, আর বাদবাকি তেলের বেশিরভাগই পারস্য উপসাগর উপকূলীয় এলাকায় অবস্থিত। ইরানের উত্তরাঞ্চলের কাস্পিয়ান সাগরের উপকূলেও ইরানের তেলের মজুদ রয়েছে।
বিশ্বে জ্বালানি হিসেবে তেলের ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। ঐতিহাসিক দলিল এবং প্রত্নতাত্ত্বিক খনন কাজ থেকে প্রমাণিত হয় যে মেসোপটেমিয়ায় মানে আধুনিক ইরাকে বসবাসকারী প্রাচীন সভ্য জনগোষ্ঠী প্রায় 4,000 বছর আগে বিটুমিন সহ বেশ কিছু পেট্রোলিয়াম পণ্য সামগ্রীর সাথে পরিচিত ছিল। রোমান এবং গ্রিকরাও ইরাকিদের মতো জাহাজের কাঠের জোড়ায় বিটুমিনের ব্যবহার করত। কারণ হল বিটুমিন হল দুর্ভেদ্য পদার্থ, অর্থাৎ বিটুমিন ভেদ করে ভেতরে পানি যেত না। আবার এই বিটুমিনই অন্ধকার তাড়ানোর জন্য মশাল জ্বালানোর কাজে ব্যবহার করা হতো। এর পাশাপাশি শিখা প্রজ্বলন সহ উত্তাপ তৈরিতেও বিটুমিন ব্যবহার করেছিল প্রাচীন সভ্যজাতির লোকজন। হাখামানিশীয় যুগে ইরানে ওষুধ তৈরি সহ মেডিকেল বিভাগে এই তেলের ব্যবহার হতো। আবারও একটু বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, বিরতির পরও আপনাদের পাব এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানের আজকের আয়োজনে। বিরতির আগে বলছিলাম প্রাচীনকাল থেকেই ইরানে তেলের ব্যবহার নিয়ে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস ইরানিদের তেল এবং বিটুমিন উত্তোলন সম্পর্কে তাঁর বইতে লিখে গেছেন। বিশ্বে প্রথম তেল অনুসন্ধানের ঘটনা অবশ্য ঘটেছিল ফ্রান্সে, 1745 সালের ঘটনা এটি। আর 1859 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় তেলকূপ খনন করে তা থেকে সর্বপ্রথম তেল উত্তোলন করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে তেলকূপগুলোর অনুসন্ধান কাজের সূচনা এবং তেলকূপ থেকে তেল উত্তোলনের কাজ শুরু হয়েছিল 20 শতাব্দীর শুরুর দিকে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মসজিদ সুলাইমানেই প্রথম তেল আবিষ্কার হয়েছিল।
এই মসজিদ সুলাইমান শহরেরই 1 নম্বর তেলকূপ থেকে ইরানের তেল উত্তোলনের সূচনা হয়েছিল। তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনামুক্ত থাকুন, এই কামনা রইল।
শুনছিলেন সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রী। এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। সংযুক্ত আরব আমিরাত সফররত ইসরায়েলি পর্যটকদের উপর হামলার পরিকল্পনা করার কারণে আমিরাতের নিরাপত্তা সংস্থা কয়েকজন ইরানি নাগরিককে আটক করেছে বলে ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম যে খবর দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে নাকচ করেছে আবুধাবি। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানে শুরু হয়েছে অ্যাটাক ড্রোনের বৃহত্তম মহড়া, ধ্বংস করা হচ্ছে কল্পিত শত্রুদের বিভিন্ন অবস্থান। বিষমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হচ্ছে প্রতি ঘণ্টায় প্রায় 20 গ্রাম, বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান। বাংলাদেশের গত 3টি সংসদ নির্বাচনে বিদেশি ষড়যন্ত্র ছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এবং পশ্চিমবঙ্গ থেকে রেশনের চাল ও গম বাংলাদেশে পাচার হচ্ছে বলে দাবি বিজেপির, সিবিআই তদন্তের আশ্বাস। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবার বলে দিচ্ছি, রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53273। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।